কোরবানি এসে গেছে কোরবানি মাল শোনো হে মুমিনেরা লুফে নরবেদার হতে রহমতের খাজানা এসে গেছে কোরবানির মাল
করব মিলে সবাই কোরবানি মোরা করব মিলে গে সবাই কোরবানি মোরা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় টাইমেরা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ঘরে ঘরে কুরবানির আনন্দ এই অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ পেশ করছি। এবং হজের এই সিজনে মাশাআল্লাহ সবাই বরকত নেওয়ার জন্য হাজি সাহেবগণ হজের জন্য প্রস্তুতি এবং সবাই চলে গিয়েছে হজের মধ্যে প্রস্তুতি এবং হজের কার্যক্রম সম্পন্ন করছে। আর আমি মাঠে ঘাটে জঙ্গলে গরুর ফার্মে বিভিন্ন জায়গায় যাচ্ছি আপনাদেরকে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। শুধুমাত্র ফার্ম পরিদর্শন করা দেখানো এটা উদ্দেশ্য নয়, আল্লাহ পাকের দিনকে শেখানো এবং বিভিন্ন প্রশ্ন যেগুলো মানুষের মধ্যে রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য।
এসে গেছে কুরবানির মাস
করব মিলে দে সবাই কুরবানি মোরা করব মিলে দে সবাই কুরবানি মোরা।
প্রিয় স্নেহ ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন শুনবেন ইনশাআল্লাহ হজের একটি মনোমুগ্ধকর ঘটনা। আর ঘটনাটি আমি বলেছিলাম সাধারণ কোনো মানুষের নয়, যিনি আউলিয়া কেরামের সর্দার শাহিন শাহি বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির। আসলে গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির ঘটনা তো বলবো, আসলে বাইরে আউটডোরে আছি রেকর্ডিংয়ের মধ্যে, অনেক কষ্ট হচ্ছে যে রোদের মধ্যে তারপর একটু বসে গেলাম, তারপর আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সাহাবের নিয়তে। আমার গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কেমন আধ্যাত্মিক সাধনার ছিল এবং ইনার সাথে সম্পর্ক মাশাআল্লাহ হজের সাথেও ছিল, যেমন ইনার আধ্যাত্মিক সুফি সাধনা অনেক ঘটনা আমরা শুনেছি, কিন্তু হজের ক্ষেত্রেও তিনি মাশাআল্লাহ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ক্রমান্বয়ে শোনানোর আমি চেষ্টা করব। বলা হচ্ছে গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণিত রয়েছে যে বাগদাদে অবস্থানকালে প্রতি বছর তিনি হজে যেতেন। তৎকালীন সময় কিন্তু এত সহজ ছিল না হজে যাওয়াটা, তারপরও আলহামদুলিল্লাহ শাহিন শাহি বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর হজে যেতেন। আচ্ছা, তারপর শুধু হজে যেতেন তাই নয়, ওখান থেকে আবার মক্কায় যেতেন এবং মদিনা শরীফ হয়ে হজ শেষ করে আবার বাগদাদে ফিরে আসতেন। এখনকার সময়ের মতো তখন সহজ ছিল না, কিন্তু তিনি কন্টিনিউ হজের মধ্যে যাতায়াত করতেন। আচ্ছা, হজে যদি যেতেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, এরপরেও হজের সময় পবিত্র আস্তানে অবস্থানকালীন সময়ে আমার গোসে পাক শাহিন শাহি বাগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বহু মানুষকে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মাশাআল্লাহ রুহানি ফয়েজ দান করেছেন। একবার শেখ হাসান ফার্সি রহমতুল্লাহ আলাইহির উপর এমন দৃষ্টিপাত করার পর তিনি বেকুল হয়ে যান এবং তার হারিয়ে যাওয়া রুহানি শক্তি আবার ফিরে পান, অর্থাৎ তেনার রুহানি শক্তিটা পুনরায় জীবিত হয় গোসে পাক রহমতুল্লাহ আলাইহির শুভ দৃষ্টির বদৌলতে। এটা হজের মধ্যে ঘটেছিল। এবং সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আমার বড় পীর শাহিন শাহি বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ যাত্রার মাঝেও, হজের দীর্ঘ যাত্রার মাঝেও তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাগদাদের মরুর একবারে নির্জনের মধ্যে আল্লাহ পাকের ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন। তিনি তো প্রতি বছর হজে যেতেন, এরপরে তো আল্লাহকে তো রাজি করেছেন, আল্লাহকে তো খুশি করেছেন, এরপরও ইবাদত বন্ধুকে ছেড়ে দেয় নাই, বাগদাদের মরুর সুবহানাল্লাহ মরু অঞ্চলের মধ্যে ২৫ বছর আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য তিনি ধ্যান ধারণা সাধনা এগুলো করেছেন। আল্লাহ পাক গোসে পাকের ফয়জাত আমাদেরকে নসিব করুন, গোসে পাকের ফয়জে বরকাত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম গোসে পাক শাহিন শাহি বাগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির হজ যাত্রা সম্পর্কে, হজের সাথে ইনার সম্পর্ক রয়েছে, এরপরেও নিজেকে কত বড় গুনেগার আমার গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিজেকে গুনেগার সাব্যস্ত করে, গুনেগার মনে করে আল্লাহ তাআলার দরবারে নিজেকে একেবারে নিজেকে উপস্থাপন করছে, সেই ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যে গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কাবার গিলাফ ধরে যে অজুর নয়ে কান্না করা, এটা অনেকে অনেক শুনেছেন, আপনারা অনেকেই শুনেছেন ঘটনাটা, যে আল্লাহ আমি যদি আপনার দরবারে গুনেগার হিসেবে উপস্থিত হই তাহলে আমাকে অন্ধ করে কাল কিয়ামতের দিন উঠাবে, যাতে হাশরের ময়দানে আমি আপনার প্রিয় বান্দাদের সামনে লজ্জিত না হই। আল্লাহ, আমি যদি গুনেগার হয়ে আমি যদি গুনাগার অবস্থার মধ্যে থাকি, আল্লাহ আমি যদি গুনেগার হয়ে তোমার দরবারে উপস্থিত হই তাহলে আমাকে চোখ অন্ধ করে উঠাও কিয়ামতের দিন, কারণ হাশরের ময়দানে তোমার নেক বান্দাদের সামনে আমাকে লজ্জিত হওয়ার থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেকে গুনেগার সাব্যস্ত করতেছে, বিনয়ী করতেছে এবং কাবার গিরাব ধরে কান্না করতেছে, যে গোসে পাকের রোহানি শক্তির মাধ্যমে ইনার শুভ দৃষ্টির মাধ্যমে হাজারো মানুষ বিলায়ত পেয়েছেন, লাখ কোটি মুসলমান আজ পর্যন্ত ইনার ফৈজে বরকাত ইনার মুরিদিন পাচ্ছেন, আর গোসে পাক আল্লাহর দরবারে গুনেগার হিসেবে নিজেকে উপস্থাপন করছে, আর আমাদের হালত কি? এরপর শুধু নিজেকে উপস্থাপন করার মধ্যে শেষ তো নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখী উম্মতকে কখনো ভুলে নাই, তিনি কেবল নিজের জন্য নয় বরং তার মুরিদ এবং পুরা মুসলিম উম্মা রসুল পাক আলিহি সাল্লাতু সাল্লামের উম্মতের নাজাতের জন্য, কল্যাণের জন্য কাবার সামনে নিজের চোখের অশ্রুকে বিসর্জন করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। এরপর আরও আসছে সুবহানাল্লাহ, কাবার সামনে গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেটা আরজি ছিল সেটা দুনিয়ার সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ছিল, দুনিয়ার চাওয়া পাওয়া না এর অনেক ঊর্ধ্বে ছিল। তিনি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দিদার দর্শন আল্লাহ পাকে দেখার জন্য তার সন্তুষ্টিতে জীবনের মূল লক্ষ্য যাতে হয় সে হিসেবে আল্লাহকে রাজি করার জন্য যাতে তার জীবনের মূল উদ্দেশ্য হয় আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করেছেন। এরপর ইনার আখলাক ইনার বিনয়ী ইনার আদব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ব্যাপারে আসছে যে সুবহানাল্লাহ, তিনি যখন কাবার সামনে যেতেন অত্যন্ত আদব এবং বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকতেন, তার এই আধ্যাত্মিক যে একাগ্রতা থেকে অনেক মানুষ তার দিকে প্রভাবিত হয়েছে এবং সুবহানাল্লাহ তার অসংখ্য মানুষ তার ভক্ত হয়েছে। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য নিজেকে বিলীন করে দেয়, সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যায়, তার উপর খুশি হয়ে যায়। প্রিস্টাবেরা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, আল্লাহ পাক গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হজুর সিলায় আল্লাহ পাক আমাদের হজকেও কবুল করুক ইনশাআল্লাহ। হজের ঘটনা শুনলাম, এখন আমাদের পথ চলা শুরু হবে আব্দুর রহমান হুজুরের সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা কিছু গ্রাম সাইডে যাব, খামার ভিজিট করব, তাদের থেকে প্রশ্ন নেব এবং ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। যারাই দেখতে পাচ্ছেন সবাই লাইক কমেন্টস দিন এবং আলহামদুলিল্লাহ যারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং মাদানী চ্যানেলের সাথে চলুন।
এসে গেছে কুরবানি মাল, শোনো হে মুমিনেরা, লুফে নরবেদার হতে রহমতের খাজানা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ।
আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ বাবুল ব্যাপারী।
বাবুল ব্যাপারী?
জি, পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী মৃত।
মাশাআল্লাহ।
আমি উত্তর ইসলামপুরের বাসিন্দা, জেলা ও থানা মুন্সিগঞ্জ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পরিচয় দিচ্ছে মাশাআল্লাহ, এটা তো আপনার খামার না? ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতুহ।
আমার নাম ফজলুল হক ফজল, আমার বাড়ি উত্তর ইসলামপুর, আমার থানা ও জেলা মুন্সিগঞ্জ সদর। আমি এখানে আমার জন্মগত আমার দাদার জন্ম থেকে আমি ইসলামপুরের বাসিন্দা, আমার দাদা থেকে আমার সাত পুরুষ থেকে আমরা এই জায়গায়, আমি সাত নাম্বার।
মাশাআল্লাহ,
সাত পুরুষ পর্যন্ত আমি এই জায়গায়।
মাশাআল্লাহ
আমার পরিচয়।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল। জি, আপনার পরিচয়টা বলবেন।
আমার গ্রাম উত্তর ইসলামপুরে, আমি শুরু থেকে বড় হয়েছি উত্তর ইসলামপুরে।
মাশাআল্লাহ, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, যদি শুধু কয় প্রতিজনকে একটা একটা করে, যদি শুধু কয় দুইটা করে ছয়টা কিংবা পাঁচটা প্রশ্ন করবো, আশা করি আপনারা সঠিক উত্তর দেবেন ইনশাআল্লাহ। আর যদি জানা না থাকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিব, এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের জানার সৌভাগ্য অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি প্রস্তুত?
জি,
সত্যি প্রস্তুত। আমি কি আপনাদেরকে প্রশ্ন করতে পারি?
সুবহানাল্লাহ,
মাশাআল্লাহ। তাহলে প্রথমে আমার ব্যাপারে সাহেবের কাছে আসি, আমি আপনাকে প্রশ্ন করব, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় একটু কি বলবেন?
জি, আলহামদুলিল্লাহ, বকরি, ই, উট, দুম্বা, ভেড়া এবং গরু, এইসব পশু হালাল পশু দিয়ে কুরবানি করার নিয়ম আছে।
হালাল পশু, হালাল জানোয়ার তো অনেক আছে।
না, আমি তো নাম বললাম।
হ্যাঁ, কী কী বলেন আবার বলেন।
বকরি, উট, দুম্বা, ভেড়া, গরু।
গরু?
জি।
হ্যাঁ জি হ্যাঁ, প্রিস্টা ভেড়া মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সচরাচর এগুলা দিয়ে করি, বাংলাদেশে বিশেষ করে গরু ছাগল বেশি জবাই হয়, কোরবানি হয়, সাথে সাথে অনেক জায়গার মধ্যে যদি কেউ দুব্বা পায় বা এগুলো খুব কমই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ করে গরু মহিষকে দিয়ে দেওয়া যাবে কোরবানি।
জি মহিষও দেওয়া যাবে।
জি হ্যাঁ, মহিষকে দিয়ে কোরবানি দেওয়া যাবে, আপনি উত্তর সঠিক দিয়েছেন। জি মাশাল্লাহ। এরপর আমার সভাপতি সাহেব মাশাল্লাহ, নাকি আমি প্রশ্ন করব যে কোরবানির পশুর বয়স, যে পশু দিয়ে আমি কোরবানি করব, ওই পশুর বয়স কত হতে হবে?
সর্বনিম্ন 2 বছর অথবা 2টা দাঁত দাঁত পড়তে হবে।
আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ইনি বলল গরু মহিষ তারপরে বকরি তারপর আপনার দুব্বা এগুলো দিয়ে কোরবানি দিতে দেওয়া যাবে, এখন প্রশ্ন হচ্ছে কোনটার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কি 2 বছর প্রযোজ্য?
সবার ক্ষেত্রে 2 বছর না, ছাগলের জন্য 1 বছর, উটের জন্য 5 বছর, আর বেড়ার জন্য 1 বছর, আর গরুর জন্য 2 বছর, মহিষের জন্য সর্বনিম্ন 2 বছর, উটের জন্য মনে হয় 5 বছর, আমি যতটুকু জানি।
প্রেস্টা ভেড়া আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, উট এদিকে কোরবানি খুব কমই হয়, যদি বা কেউ উট দিয়ে কোরবানি করতে চায় সেক্ষেত্রে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, আর যদি কেউ গরু কিংবা মহিষ দিয়ে কোরবানি দিতে চায় সেক্ষেত্রে গরু মহিষের বয়স অবশ্যই অবশ্যই 2 বছর হতে হবে, এবং যদি কেউ ছাগল ভেড়া ধুব্বা কিংবা এগুলো দিয়ে যদি কেউ যদি কোরবানি দিতে চায় তো তার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এমন ধুব্বা দেখতে কিংবা বকরি এমন যেটা দূর থেকে দেখলে মনে হয় 6 মাস বয়সী, 1 বছর হয় নাই, কিন্তু 6 মাস থেকে যদি একদিনও কম মনে হয় সেক্ষেত্রে তাকে সেটা দিয়ে কোরবানি হবে না, লাগবে 1 বছর, কিন্তু দেখতে দূর থেকে যদি মনে হয় বকরি কিংবা দুব্বা তার বয়সটা 1 বছর হয়েছে, দেখতে এরকম মনে হলে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে, কিন্তু অবশ্যই অবশ্যই সেটা মনে করতে হবে আপনার 1 বছর হয়েছে এরকম হতে হবে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে আসব। এর আগে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আমি একটু হিন্টস দিব, ইনশাল্লাহ আশা করি আপনারা সাথে থাকবেন এই প্রশ্নের আলোকে। আচ্ছা, এরপর আসুন, আমার এক ভাই আগের পর্বে প্রশ্ন করেছিল গুস্থ বন্টনের ব্যাপারে, তো আপনাকে আমি ওই সম্পর্কে প্রশ্ন করব, আপনি আমাকে উত্তর দিবেন যে কোরবানির গুস্থ বন্টন করার নিয়ম পদ্ধতি কি?
কোরবানির গুস্থ আমাদের এলাকায় নিয়ম হইলে আমরা 3টা ভাগ করি।
আপনাদের এলাকার নিয়ম?
হ্যাঁ, আমাদের এলাকায় আমরা অন্য খবর জানি না, কিন্তু শহরের ওটা আমরা জানি না, কিন্তু আমাদের এলাকায় আমরা 3টা ভাগ করি, আমরা ছোট থেকে এটা দেখতেছি 3টা ভাগ করি, একটা আমরা সমাজে দেই, একটা আমার আত্মীয় স্বজনকে দেই, একটা রাখি ওইটাও আবার আত্মীয় স্বজন দিয়ে দেই, মানে ওটা যতটুক পারি ওটুকু সব নিজের আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করি আর সমাজেরটা সমাজে দিয়ে দিই।
প্রিস্টা ভেড়া মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, কথা যখন বলি অনেক কিছু আমাদের সামনে ফুটে আসে, উনি বলল এলাকা, আমাদের এলাকার সিস্টেম, আমাদেরকে সর্বদা সর্বসময় খেয়াল রাখতে হবে, আমি যে কাজটা করি সেটা কুরবানি হোক, কুরবানের বাইরে হোক, ভালো কাজ যেটাই হোক, আমাকে দেখতে হবে আল্লাহ ও তার রসুলের বিধিবিধান কী রয়েছে, শরীয়ত আমাকে কী দিক নির্দেশনা দেয়। মাশাল্লাহ, আপনারা মসজিদ পরিচালনা করেন, এখন আমাদের এলাকার এই নিয়ম, এখন এই নিয়ম পালন করতে গিয়ে যদি হয় সেটা শরীয়তের বাইরে, তো সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আমি যদি বা কুরবানি করতেছি, কুরবানির এই পদ্ধতিটা আমাদের এলাকার প্রচলন নিয়ম, কিন্তু প্রচলনটা যদি দেখতে হবে শরীয়তের বাইরে, সেটা তাহলে গুনাহগার হবেন। যদি হ্যাঁ, প্রচলন পদ্ধতিটা যদি অবৈধ না হয়, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, সেক্ষেত্রে সেটা অবশ্যই বৈধ হবে, এক এক এলাকার এক এক নিয়ম পদ্ধতি থাকে, সেটা অবশ্যই মানা যাবে, তবে হ্যাঁ শরীয়তের বিপরীত হতে পারবে না। এবার আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, প্রশ্ন করলে জানা যায় এবং বোঝা যায়, অবশ্যই আমরা কুরবানির গোশতকে 3 ভাগ করে আমরা নিকট আত্মীয়দের নিকট পাঠাবো, গরিবদের নিকট পাবো 1 ভাগ, আমরা নিজের জন্য রাখবো ইনশাআল্লাহ তাআলা, তবে সেটা মুস্তাহাব আমল রয়েছে, সেটা ফরজ কিংবা ওয়াজিব না, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমি সব কিছু রাখবো সেটা কীভাবে করা হয়। আচ্ছা, আমি ব্যাপারী সাহেবের কাছে আসবো আর একটু, কুরবানির মাংস অনেকে যে বলে যে আমি ফ্রিজ ভর্তি করব, তো ফ্রিজের মধ্যে কি কুরবানির গোশত ভর্তি করে রাখিয়ে দিতে পারবে, আপনার কি মনে হয়?
এটার সম্বন্ধে আমার পুরোপুরি জানা নাই, এই তবে মাদামনি চ্যানেলের পক্ষ থেকে আমি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছেই জানতে চাচ্ছি।
আপনি আমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আমাদের মধ্যে কি কেউ আছে সে বিষয়ে জানবে, চাইলে সামনে আসতে পারেন, আপনি আসেন এদিকে, আসেন 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 মাশাআল্লাহ, আসেন এদিকে আসেন, আপনি বলেন ব্যাপারে সে প্রশ্ন উঠলো আমার ছুড়ে দিছে, আমি চাচ্ছি আপনি উত্তর দেন।
আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ আমাদের যে কুরবানির নিয়মটা, আমাদের যে মাংসটা আমরা 3 ভাগ করি অথবা 4 ভাগ করি, বেশিরভাগই 3 ভাগ করা হয়, কারণ সমাজে একটা নিজেদের জন্য একটা আত্মীয়, আবার আশেপাশে নিজেদের যে মাংসটা এটা আমরা আত্মীয়, কিন্তু আমার কথা হলো আমি তিনটা বাঘ করে সবার পরিপূর্ণ দিয়া আমার যেই মাংসটা থাকবে হয়তো কিছু আমরা ওদিনকে পাক করে খাই, আর বাকিটা ফ্রিজে দেওয়া আসলে জায়েজ আছে। কিন্তু জায়েজ আছে কতটুকু আমি জানি যে 40 দিনের পরবর্তীতে আর সময় আর এরা নাই, বাকি মাংস থাকলে গরিবের দিয়ে দিতে হয়। এই সময় এই পেপারটাই আমার
প্রিয় স্টাইবের আমাদের ছেলের দর্শক শ্রোতা উনি বলছে অবশ্যই ফ্রিজে রাখা যায়, উনি যেটা বলছে সেটা অবশ্যই সঠিক হয়েছে। তবে হ্যাঁ, আপনার প্রশ্নে একটা কিন্তু রয়ে গেছে, ইনি বলছে 40 দিন পরে যদি সেটা হয় সেটা দিয়ে দিতে হবে। আসলে বৈধ জিনিস গুস্ত সেটা হচ্ছে বৈধ, অনেক সময় দেখা যায় অনেকে 40 দিনের বেশি হয়ে যায়, সেটা অবৈধ কিছু নয়। আপনি আপনার পরিবার পরিজনের জন্য রাখছেন, আত্মীয়কে দিচ্ছেন, এরপর আপনি কী করেছেন গরিবদের মাঝে বন্টন করেন। এখানে একটা হালাল একটা আপনি চাইলে আপনি শুকায় রাখতে, আগে তো ফ্রিজের ব্যবস্থা ছিল, আগে শুটকির মতো শুকায় রাখতা, হ্যাঁ অনেক দিন যাবত সেটা প্রসেসিং করে অনেক দিন যাবত খাইতো, তো আলহামদুলিল্লাহ হালাল জিনিস অবশ্যই খেতে পারেন। তবে হ্যাঁ, এটা বলতে পারেন 40 দিন পরে করা যাবে না, এটা না। স্বাস্থ্যের দিক দিয়ে আমাদেরকে চিকিৎসা বিজ্ঞান কী বলে, একটা জিনিস যদি অতিরিক্ত হয়ে যায় সেটা আমার শরীরের জন্য কতটুকু উপকারী, ফ্রেশ জিনিস অবশ্যই শরীরের জন্য ভালো, বেশি দিন হলে শরীরের স্বাস্থ্যের জন্য কতটুকু স্বাস্থ্য ঝুঁকি সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু দিন ইসলাম শরীয়ত আমাদেরকে মানা করে না যে আপনি রাখতে পারবেন না, এমনটা নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। আচ্ছা, আরেকটা জিনিস যে কুরবানি পশুর যে চামড়া সেটা কি নিজে ব্যবহার করতে পারবে, যদি অনেকে যাকে শুকাইয়ে বসার জন্য জায়গা বানায় বকরিগুলো বানায়, আপনি এখন বলতে পারেন আমাদের মধ্যে কে বলবেন যে কুরবানি পশুর চামড়া সেটার বিধান কি, জানা থাকলে বলবেন।
কুরবানির চামড়া আমি যদি ইচ্ছা করি আমি নিজে ব্যবহার করতে পারবো, আমি যদি ইচ্ছা করি যে আমার এটা খেতে পারবো তাহলে এটা খেতেও পারবো, আর না হয় এটা আমি বিক্রি করতে পারবো না, এটা আমি যে কোনো জায়গায় দান করে দিতে হবে।
আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশে একবারে সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, আপনি বলেছেন কুরবানি পশুর চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন। জি হ্যাঁ প্লিজ ড্রাইভার, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আপনি ব্যবহারের জন্য কুরবানি পশুর চামড়া রাখতে চান সেই ক্ষেত্রে আপনি সেটাকে প্রক্রিয়াজাত করে অবশ্যই আপনার জন্য রাখতে পারবেন, যদি সেটা বিক্রি করে দেন। আপনি বলছেন, উনি বলছেন বিক্রি করা যাবে না, গরিবকে দিয়ে দিতে হবে, বিষয়টা এমন না, যদি আপনি চান সেটা কাউকে গিফট করে দিতে, গরিবকে গিফট করে দিতে পারেন, নিজের জন্যও রাখতে পারেন গিফট করে দিতে পারেন, তবে যদি সেটা আপনি বিক্রি করে দেন বিক্রি করা জায়েজ রয়েছে, তবে বিক্রি লব্ধ অর্থ আপনি ব্যবহার করতে পারবেন না, ওই বিক্রি লব্ধ অর্থ কোনো গরিব অসহায় মিসকিনকে আপনি সৎকা হিসেবে দিয়ে দিতে হবে, কিংবা যদি কোনো দিনই প্রতিষ্ঠান আছে সেখানে আপনি সে অর্থটা সেখানে আপনি প্রদান করতে পারেন। কিন্তু এটা জায়েজ নাই যে আপনি বিক্রি করে টাকাটা নিজের কাছে রাখবেন বা নিজে ব্যবহার করবেন, সেটার পারমিশন শরীয়ত আমাদেরকে দেয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আমরা যদি প্রশ্ন না করি, প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি, আজকে প্রশ্ন করার বদৌলতে আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন হচ্ছে। প্রিস্টাবের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলোচনাটুকু এখানে হলো সের আলোকে আমি কিছু বলার চেষ্টা আপনাদেরকে করব, আমার সাথেই থাকুন।
এসে গেছে কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নরবেদার হতে রহমতের খাজানা।
প্লিজ টাই ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক প্রশ্ন আমাদের থেকে যায় যেটা আমাদের হয়তো জানা নেই, অজানা প্রশ্ন, যেমন কুরবানি পশুর বয়স কত হতে হবে। তো পশু তো অনেক আছে, গরু কিংবা মহিষ বলেছিলাম আমি 2 বছর হতে হবে, আর যদি হয় সেটা ওট সেক্ষেত্রে বয়স হতে হবে 5 বছর। কিন্তু আমার যারা খামারের মালিক রয়েছে তাদের কাছে আমার অনুরোধ, আমাদের সবাইকে আমার জায়গা থেকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে, ইনার জায়গায় ইনাকে আল্লাহকে ভয় করতে হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, আমাদের বর্তমান টাকার দরকার, কিসের দরকার ভাই? টাকার দরকার। তো টাকার দরকার হওয়ার কারণে আমরা কী করি, যে জিনিসটা 1 বছর, গরু ছাগল কিংবা দুব্বা কিংবা ভেড়া বয়স হতে হবে 1 বছর, তো অনেকে চিনে না, সাধারণ মানুষ 1 বছর হওয়ার যে নিদর্শন যে চিহ্ন সেটা সে জানে না, তো না জানার কারণে সে কী করে জিজ্ঞাসা করে এটা কি আসলে 1 বছর হয়েছে, এমন তাকে তদবির করে নেওয়া, জিজ্ঞাসা করে নেওয়াটাও উত্তম, কারণ তার তো কুরবানি আদায় হবে না। তা অনেক সময় দেখা যায় সেটা 1 বছর বলে চালায় দেয়। আবার যদি দেখেন আপনি একটু যদি সামনে আসেন, পশুর বাজারে যদি যখন জিজ্ঞাসা করা হয় যে পশুটা কি কুরবানির, এই যে গরু কিংবা মহিষ এটা কি 2 বছর হয়েছে, অনেক সময় দেখতে বড় লাগে, দেখতে বড় হওয়া মানে না সেটা 2 বছর, তো 2 বছর অবশ্যই হতে হবে, 2 বছরের নিম্ন হলে হবে না। এমনি অন্য কিছুর জন্য বিয়ে বাড়িতে মেজবানে এটাতে ওটাতে চাইলে সেটা বিক্রি করে, অর্থাৎ বিক্রি করা মানা না। তবে হ্যাঁ, যখন মানুষ কুরবানির জন্য নিয়ে যাবে,
কুরবানির জন্য প্রযোজ্য না,
তখন আমি হয়েছে 1.5 বছর, বা বিশ মাস, আমাকে বলেছে এটা তো বিশ মাস, এটা দিয়ে কোরবানি আপনি করতে পারবেন। আপনি যদি চান রেখে দেওয়ার জন্য তাহলে আপনি রাখতে পারেন। অনেক সময় মানুষ না জানার কারণে এই ভুল ত্রুটিগুলো করে, অনেকে অর্থের লোভে পড়ে বা টাকা দরকার, টাকা ক্যাশ করার জন্য মিথ্যা বলে মানুষকে প্রতারিত করে টাকা আর্ন করতেছে। তো এখান থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত নিরাপত্তা দান করুক। আল্লাহ যদি দয়া করে টাকার অভাব হয় না, আল্লাহ পাক দয়ার মালিক। ও তো যে জিনিসটা আমি এখন চাচ্ছি, যদি আল্লাহ সেটাকে যদি তার সেটাকে উপযুক্ত করে তোলে, অনেক বড় করে তোলে, সেটা দ্বারা আরও ডবল টাকা কামানো যাবে। আল্লাহ পাক দয়া করার মালিক। তো সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। গরু কিংবা মহিষ অবশ্যই 2 বছর নিচে যাতে না হয়, ওটের ক্ষেত্রে 5 বছরের নিচে না হয়, বকরি কিংবা আপনার দুব্বা ভেড়ার ক্ষেত্রে যাতে 1 বছরের কমে না হয়। তবে হ্যাঁ, দূর থেকে দেখতে 6 মাসের বয়স মনে হলে সেটা দিয়ে হয়ে যাবে। প্রিয় স্টাইবেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গরম খুবই কঠিন পড়তেছে, এরপরও চেষ্টা করতেছি দিনই মাসলা মাসাইলগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আপনাদের নিকট রিকোয়েস্ট, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পুরা বিশ্বের মধ্যে আল্লাহ পাকের মেহরবানি প্রায় 18-20 হাজার মাদ্রাসা পরিচালনা করতেছে। মাদিনী চ্যানেল বাংলা, উর্দু, ইংলিশ, দাওয়াত ইসলামী পরিচালনা করতেছে। আপনার চামড়াটা, অর্থাৎ পশুর চামড়াটা, কোরবানি পশুর চামড়াটা দাওয়াত ইসলামীকে আপনি অবশ্যই দিবেন। যদি না থাকে, আপনি যদি বিক্রি করে দেন, বিক্রির অর্থ অবশ্যই দাওয়াত ইসলামী দিনই ফান্ডে দিবেন। ইনশাল্লাহ সেটার মাধ্যমে দিন ইসলামের অ্যাক্টিভিটিস বাড়বে, ইনশাল্লাহ সওয়াব আপনি পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। ইনশাল্লাহ খামারের মালিক আমাদের ফজলুল হক সাহেবের খামার এবং ওনার পরিবারের জন্য আমাদের সবার জন্য দোয়া হবে। আসলে আমরা দোয়াতে সামিল হই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে রব্বি করিম, আমরা 2 পর্বের জন্য 75 পর্ব আল্লাহ এখানে রেকর্ডিং করলাম ফজলুল হক সাহেবের খামারের মধ্যে, ইনার বিটার মধ্যে। আল্লাহ ইনার এই বিটা থেকে, পরিবার থেকে আল্লাহ যারা যারা মারা গিয়েছে সবাইকে বেহিসাব মাগফিরাত দান করো। আল্লাহ আমার পরিবারের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ, হসপিটালের মধ্যে অ্যাডমিট রয়েছে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ, তাড়াতাড়ি তুমি সুস্থতার নিয়ে আমার নসিব করো মাওলা। তার পরিবারের উপর খাস রহমত বর্ষণ করো মাওলা, আসমানি বালা জমিনে বালা দূর করে দাও মাওলা, ইজ্জত এবং সম্মানের জিন্দগি নসিব করো মাওলা। দুনিয়াতে সম্মানের দাও, আখিরাতে সম্মান দাও, যত পেরেশানি আছে দূর করে দাও, দুনিয়া আখিরাতে কল্যাণের নিয়ে আমার নসিব করো মাওলা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই দেখতে পাচ্ছে, আল্লাহ সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে দিন ইসলামের মাসলা মাসাইল জানার সে সৌভাগ্য নসিব করো। আল্লাহ আমাদের উপর তুমি রাজি খুশি হয়ে যাও, আমাদের উপর কখনো তুমি নারাজ হই না মাওলা। আল্লাহ ওনার কামারের আল্লাহ এগুলা পশুর মধ্যে আল্লাহ তুমি নিরাপত্তা নসিব করো মাওলা, সমস্ত আল্লাহ অসুখ বিসুখ থেকে তুমি হেফাজত করো মাওলা, দুনিয়া আখিরাতে আমাদেরকে কামিয়াবি দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু
আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রশ্ন করেছিলাম ব্যাপারে সাহেবকে, যিনি প্রশ্নের উত্তর দিয়েছে, মাশাআল্লাহ কিছুটা দিতে পেরেছে, যা দিতে পারেন আমি সহজ করে দিয়েছি ওনার জন্য আলহামদুলিল্লাহ। জাওয়াজাল হজ এর পবিত্র সিজন চলতেছে, হয়তো আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে আপনি হজে যাচ্ছেন, আর যিনি যেতে পারছে না হয়তো আল্লাহ পাক আগামী বছর আপনাদেরকে তৌফিক দিক সে কামনাই করি। তবে হজের মাসলা মাসাইলগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আজকে হজের মাসলা না জানার কারণে অসংখ্য হাজি সাহেব হজে যাচ্ছে কিন্তু তার হজগুলো নষ্ট, অর্থাৎ হজের আহকামগুলো ভুল করার কারণে তার উপর দম ওয়াজিব হচ্ছে, সে জানছে না হজের বেসিক নলেজগুলো জানছে না, যেগুলো জানাটা ফরজ রয়েছে। তো রফিকুল হারামাইন কিতাব, যেটা আমির আহলে সুন্নাত শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামত বরকাতুল আলিয়া, ওনার লিখিত কিতাব, আশা করি আপনারা রফিকুল হারামাইনটি অবশ্যই অধ্যয়ন করবেন। এবং হজের এহরাম, এহরামের কাপড় কীভাবে বাঁধতে হয়, ওনাকে জিজ্ঞেস করছিলাম এহরামের কাপড়টা যেটা সাদা কাপড় পরা হয় হজের সময় সেটাকে কী বলে, সেটা হচ্ছে ইহরাম। সেই ইহরামের কাপড় পরিধানের হুকুম কী, বিধান কী, কোথায় পড়তে হবে, কখন পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এবং সেটা পরিধানের সিস্টেমটা কী, অনেকেরই জানা নাই। তো অবশ্যই আপনি দাওয়াত ইসলামীর যে ফয়জান হজ এবং উমরা প্রশিক্ষণ যে কোর্স হয় সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ পাক চাইলে মাদিনী চ্যানেলের সাথেই থাকতে পারেন, মাদিনী চ্যানেলের হজ প্রশিক্ষণমূলক অনুষ্ঠানগুলো আপনি শরীক সামিল হতে পারেন, দেখতে পারেন। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনার জানার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুক, এবং যারাই প্রশ্ন দিচ্ছে তাদের প্রশ্নের মাধ্যমে তাদের ভিতরের প্রশ্নগুলো আমরা উত্থাপন করার চেষ্টা করছি, এগুলোর উত্তর খুঁজে আপনাদের নিকট দেওয়ার চেষ্টা করছি। এই সেগমেন্ট আমাদের সমাপ্তি এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের সমাপ্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে মিলেমিশে কুরবানি করার, হজ করার যে সিস্টেম পদ্ধতি রয়েছে আমল করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কুরবানি
এসে গেছে কুরবানি মাল শোনো হে মুমিনেরা লুফে নরবে দার হতে রহমতের খাজানা।